চক্ষুকে কাটবে, সেটি ব্রাহ্মণের বেশ ধারণ করে, খুব নাটা খুব কালো, ফুসফুসে যেরকম সাপ হয় ওইরকম বেশ ধারণ করে, যে ধারণ করে জিজ্ঞাসা করছে আপনি কোথায় যাচ্ছেন ও মহাত্মা, আপনার কোথায় শুভাগমন হচ্ছে? তিনি বললেন আমি পরিচিত মহারাজের সভাতে যাচ্ছি। কি করতে যাচ্ছ? শুনছি যে তাহলে সাঁত কাটবে, আর আমি সাঁত কাটতে তার দুইটা লাগিয়ে যে তাকে কি করবো? সে বলি আপনি করতে পারবেন, খুশিতেই করতে পারবেন। তিনি বলেন আমি সব প্রকারে করে দিই। তাহলে তুমি দেখাও তো, আমি সেই তক্ষ, আমি পরিচিত মহারাজকে কাটতে যাচ্ছি, আমি এই গাছকে বট বৃক্ষ খুব বিরাট বট, কারণ পাতা কাটা একবার সমুদ্র একেবারে সুন্দর করে দিয়ে আছে, ফল লাল লাল হয়েছে, যেটা পারলে এই কাছে কাটছি, আর এটা একেবারে তো শিখে যাবে, জল পর্যন্ত খত্ম হয়ে যাবে, শুধু শিখে না ভস্ম হয়ে যাবে। তুমি তাকে জিজ্ঞেস করো তো তাহলে যদি বলি আচ্ছা তাই কর, তখন সব তাই একেবারে সাঁত উদ্ধার কর, আর খুব জোরে রেগে একবার তাকে নিজেতে একটা ছাগল দিয়ে দেখতে দেখতে মিনিটের মধ্যে সেকেন্ডের মধ্যে গাছটা উপর থেকে নিচে করে পুরো খালি হয়ে যাবে, নিজে মূল পর্যন্ত খালি হয়ে যাবে। এখন তুমি দেখাও তো তোমার মন্ত্রের বল। বলে আচ্ছা ঠিক আছে, জোরে যদি বাহার করে দিয়ে প্রস্তুত করে দিয়ে আর মন্ত্র বলে আর ওই মার্গ ওই জানি যেখানে কোন মূর্তি আর মারবার সঙ্গে দেখবার সঙ্গে সঙ্গে গাছ একবার বেরোলো, আর সাথে মূল একেবারে পুরো নিজের মধ্যে আবার সব গাছ পালা ফল ফুল ইত্যাদি সব খাই তো মন্ত্রী এইরকম হয় আমি শক্তি, তাহলে তো তুমি তো বাঁচিয়ে দিলে। তখন সান দান দণ্ড যে চারটি নীতি আছে, যদি কিছুতেই যদি কেউ কিছু মানি না তখন সনাতন বলছে আপনি বলছেন প্রথমে পাঁচ পাঁচ লক্ষ স্বর্ণ মুদ্রা হাজার, আর তারপরে তাও যখন মানতো না তখন কি করবেন? সব সাত লক্ষ স্বর্ণ মুদ্রা থাকবে ভেবে দিলেন, মুখ থেকে দুবার থেকে জল পড়তে লাগলো, আবার পেটে নিয়ে সনাতন গোস্বামী থেকে সারা থেকে ছেড়ে দিল। এই হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ পঞ্চম উপায়। তখন সে কি কত বলি কশ্যপ ব্রাহ্মণ সঙ্গে সঙ্গে একবার স্বর্ণ সভাতে বিরাট বিরাট জামারাত মোটি স্বর্ণ ইত্যাদি সব একবার ঢালাই করে কিন্তু আপনার যত ইচ্ছা যত পারেন তত দিন না, কিন্তু ওই সভাতে আপনি যাবেন না, আমি মৃত্যু ছবি তাহলে সব বন্ধ হয়ে যাবে। দেখুন যদি একটি গাছকে মন্ত্রে বলেছে অবুধে বলেছে তাকে জিজ্ঞেস করবে, আর কেউ চৈতন্য মহাপ্রভু শুকনো একেবারে শুকনো একটা গাছ আছে তার মধ্যে প্রাণ গাছ সঞ্চিত করে দিতে পারেন না, মানে যেখানটা ভক্ত কোনো লেগেছে নাই উড়ে গিয়েছে, মানে অপরাধী ত্যাগের ভান হয়ে গেছে, অনর্থ তাহা রয়েছে মহাপ্রভু অনুগ্রহ করে দিয়ে করবার জন্য তুলেছে, সেটি যে আর জীবের কোনো উপায় নাই। এই জন্য তিনি বলছেন যে আমি বহু দূরে একটা আড়াই শবর পরে বহু দূরে আর কতগুলি জীবাচ্ছে আমার কিন্তু দূরে আসবে, আপনি আপনার এই মহামহাগুরুদের রাজনন্দনী বসন্ত আর প্রদেশের নির্মালা থেকে যে সুন্দর শীতল মন্দ হওয়া যে আছে ওইটি আমার গায়ে লাগবে, আমার এই সব ঠিক আছে আপনি আমাকে অনুগ্রহ করেন। চৈতন্য মহাপ্রভু শুনে বিশেষ বিধি করেন নাই, কোথাও কোথাও লতা পাতা ইত্যাদি দিয়েছেন অন্য অবতারটিকে বহুত্রী অবতারী, কিন্তু সেই কিছু বিচার করে গেছিলেন যে এতে হবে না, কি জন্য অন্তত যাহা যাহাদের দীক্ষা হরিণান হয়েছে অন্তত 10-20 বছর হরিণাম ইত্যাদিও করেছেন, তারা এইসব যাতে মহাপ্রভু লীলাতে সমানিতে মহাপ্রভুকে দিন দিতে এসেছেন তাহা প্রতি আমার একটু অন্তত লোভ উৎপন্ন হয়ে যায়। এই বিধানে নিকট প্রার্থনা করে যা যা লোভ উৎপন্ন হয়েছে তারা সমস্ত আরো উন্নত পানি পাঠায়। এই মনে করবেন না যে আমাদের অধিকার নাই মহাপ্রভু যে দিতে এসেছিলেন, এটা কখন মনে করবেন না, তার কিন্তু দেবার জন্য এসেছিলেন, আমার দিতে বাধা দিন। যদি মহাপ্রভু জোর করে দেন তাহলে এমন কেউ আছে যে নিতে পারবে না, কিন্তু দেবার জন্য কোন প্রকার গুলো বৃন্দাবন মানতে চাইছেন এই শান্তি দিয়েছেন কয়টা শান্তি দিয়েছেন। আরেকটি কথা, চৈতন্য মহাপ্রভু লীলাকে তিন ভাগে বিভক্ত করতে পারে, একটা সন্ন্যাস আর একটা হচ্ছে সন্ন্যাসের থেকে পূর্ণ, আর এক হচ্ছে দক্ষিণ ইত্যাদি দেশে দাউরি সকেতে অথবা অন্য জায়গাতে দাউরি ইত্যাদি। তার মধ্যে আমাদের দেখা যায় সমস্ত গ্রন্থকার রূপগোস্বামীকে আরম্ভ করে তারা বলছেন এই নবুদ্ধান হচ্ছে সাক্ষাৎ বৃন্দাবন, অভিন্ন বৃন্দাবন হচ্ছে এই নবুদ্ধান, সর্বত্রই বলেছেন। এমনকি বলেছেন নদীতে সে বহু ভজন করবে, বৃন্দাবনেতে কেতু ঘাটেতে বৃন্দাবনেতে গিয়ে ওখানে উঠা কি আছে গৌর ব্রজের জন্য বেদনা হয়ে বাসী কথা ওই গর্দার কাছে বলেছিল, ওর কৃপার জন্য নারায়ণ তাহাকে সব কাজগুলি চালাচ্ছে, আমার ছোট্ট ছোট বালক আমি দুধ খাচ্ছে, আর এইটা গোবর্ধন ধারণ করতে পারছে। এই যে গোবর্ধন ধারণ করা অবস্থা কেউ কোন ঐশ্বর্যকে প্রকাশ করে নর্মথন দিয়ে আসা অথচ ঐশ্বর্য চূড়ান্ত এইরকম হয়েছে। যার গন্ধেতে যে সরোবরের গন্ধে হ্রদের গন্ধেতে 10 মাইলের লোক মারা যাচ্ছে আর তাকে পাখি তুলতে পারেন একবার কলিম এরকম একটা মহাভূমি আর সেখানে কালিয় খড়াতে নৃত্য করছে বন্দে প্রমিনা থাকলে তারপরে বাকিরা ডুবে বসে বাঙিজ্যের স্টেশন ক্ষমতাকে তাকে সুরক্ষা করে ঐশ্বর্য কিন্তু মা ভুল গেছি ওই ওখানে নিতে এমন ভাবে করতে লাগলেন কিসে জন্য নিতে পারছেন দেখাচ্ছি দেখো আমার দেখো যে আমি কত বলবান তাকে দেখাচ্ছে কোন গোপীগঞ্জকে দেখাচ্ছে তাহার যে প্রণয়ী তাহাদেরকে প্রেয়সী গঞ্জে দেখাচ্ছে এইসব বুঝেছেন নরমাতের আসবার্য মধ্যে মা ভুল এইখানে ঐশ্বর্য হোক নাই হোক নলীলাকে অনুসরণ করে দিয়ে অনুসরণ করে দিয়ে এখানে লীলা হচ্ছে তাকে বলে মাধুরী লীলা এই কৃষ্ণের এই সব ব্রজেতে আর মথুরার বার্তাতে কিছু কিছু ঐশ্বর্য রীতি প্রকাশিত চৈতন্য মহাপ্রভু এই সব প্রদান করেছেন বিচার করেন অধিকার বেশি অপরাধ অনর্থ তোমার হোক থাকুক মহাপ্রভুর সঙ্গে যাও আমার মনে হয় যে মহাপ্রভু যে পরিকর গদাধর পণ্ডিত সরস্বান নারায়ণানন্দ এদের সম্পর্কে যারা আসবে মহাপ্রভু সম্পর্ক থেকে দেখিয়ে দেখাবে তাকে তার সিদ্ধান্তে বুঝ মহাপ্রভু যে প্রেমটা দিতে পারবেন না আর সরস্বান গদাধর পণ্ডিত সরস্বান নারায়ণানন্দ বলতে যে বেশি দিলে কি না দেবে যদি আমি বলি যে সে দিতে পারেনি মনে করতে পারি যে সে তার সিদ্ধান্ত বুদ্ধ তা নয় কৃষ্ণ দীঘা প্রেম কিছু দিতে পারেন এইগুলি যে প্রেম এই কি আস্তে জাতীয় প্রেম কৃষ্ণ কি রকম দেবেন এই জন্য তো লোক বয়ে তার বয়েছে আর বিশাখা দেবীকে গুরু করে দিয়ে বিশাখা মানে রায় রামানন্দকে গুরু করেছেন প্রথমে তার দীঘা গুরুকে প্রেমে দীঘা গুরু বলছেন শ্রীমতী রাধিকা প্রেমের গুরু চৈতন্যকে জানেন আর শিক্ষা গুরু হচ্ছেন কে এই বিশাখা দেবী জন্য তার কাছে থেকে এই সব শ্রমণ করে দিয়ে তারপরে এই দশ পূজার পালন করেছেন প্রচার করছেন এই পূজার নয় আচ্ছা বিশা প্রেম এই বিশা জাতি দেখুন আর আশা জাতি গুরুকে সেবা করতে হলে সেটা গুরু তাহলে বলবেন না বললেন যে তোমার আমার পায়টা এরকম হচ্ছে টিপে দিয়ে খাওয়ার সময় আমাকে এইরকম হয়তো তুমি করবে আমাকে একটু বাতাস করে দিবে এটা বলবেন কি এটা শিক্ষা গুরু বলতে পারে যে গুরু সেবা কিরকম করে কৃষ্ণ শিক্ষা দেবেন যুগ সেবা মহাপ্রভু সেবা নিত্যানন্দ প্রভু সেবা এইসব গুলি কি করবেন এইসব গুলি বিচার আছে ভক্তি আছে চৈতন্য মহাপ্রভু তার পরিকল্পনকে এই জন্য নিয়ে এসেছে যে পরিকল্পন এই সব এই জন্য তিনি বললেন নৃসিংহ যে যা তুমি রায়ানন্দের কাছে হয় কথা শুনো আমার কাছে তুমি বলছো যে শুনবো আমি তত জানি না যত জানে তাকে বলে যাও মা তো বললেন আছে তুমি বলতে পারবেন না সেরকম বলতে রায়ানন্দ মহাপ্রভুকে শিক্ষা দিয়েছেন বিশাখা এইরকম কর কৃষ্ণ বললেন যে আচ্ছা আছে তাই তুমি শিক্ষা দিলেন কিন্তু তুমি এরকম ভাবে পাপ সম্বাহন করবো কৃষ্ণকে কিন্তু কৃষ্ণ যখন পাপ সম্বাহন করতে যাচ্ছেন হাতের যে কতটা একটা আছে সে শিশুমতি রাধিকা মতন হবে কি এর জন্য যদি শিখতে কিছু হয় তাহলে এদের কাছে শিখতে হবে আশ্রয় জাতি এর কাছে এই জন্য চৈতন্য মহাপ্রভু এই সব গুরুত্ব আজকে আমাদের কর্ম সৌভাগ্য সময় হয়ে গিয়েছে বহু কথা আছে ক্রমে ক্রমে আপনার এই সব শুনবেন অর্থাৎ যারা এসেছেন তারা রকম আছে, আমি কিছু না হলে আমার আমি তার হয় নাই। আরে লোভের মধ্যে লোভ পাবো আমি, আমি কোনো জিনিস মাংসে চাইবো। আর যেখানে তো তুই সবাই যাচ্ছে, আমি চাচ্ছি কোটি টাকা এসতাম, আর কেউ কোটি টাকা থেকেও বেশি দিতে আসবে, তা আমার কি আপত্তি থাকে? ওই রকম হয় যদি লোভ চেতন মাছ সেই দেবার জন্য আসেন, আর সেই লোভটা যদি তার হয় এর উপরে কি সব সংস্কৃত আছে। এই জন্য নিজের কিছু মহাপ্রভুর পিতা এই জন্য আপনারা সকলেই উৎসাহিত হয়ে আশান্বিত হয়ে নিরাশার কোনো কথা নেই। চৈতন্য মহাপ্রভুর পিতা করবার জন্য তার পরিকল্পনা নিচ্ছে, তার ধান অতীর্ণ হয়ে যাবে। অর্থাৎ আপনার খুব প্রতিষ্ঠানে শ্রদ্ধা সহকারে পরম বিশ্বাস সহকারে সে নদীর ধান পরিক্রমা করবেন। এতে সমস্ত যত রকমের ভক্তি সব হয়ে যাবে। মহাপ্রভু আর মহাপ্রভুর পিতার পাত্রগণ পরিকল্পনা সকলেই আপনার মাধুর যাতায়াত ইত্যাদি সরস বর্ষা হবে। আর যদি নাই হয় তাহলে ওই শীতল হওয়া ওখানে এসে আমাদেরকে সরস করে দিবে। এই মহাপুরুষ তাকে প্রণাম করে আর তার কাছে কৃপা প্রার্থনা করে আমার বক্তব্য এই সমাপ্ত।
সন্ন্যাসীগণ, ব্রহ্মচারীগণ, এর গৃহস্থ ভক্তরা যারা এসেছে, আরো যারা ঘরে তো কতগুলো ব্রহ্মচারী আছে আর গৃহস্থ ভক্ত সকলে এই পরিক্রমা করে এখানে
शिवलिंग को पकड़ कर जो बैठा तो वो जमा नहीं सके, मृत्यु उनको हुई नहीं। फिर अंत में कहा जैसे छोड़ दो तो उन्होंने जैसे यदि हमारी अजर अमर हो जाएगी तब तो छोड़ दो, साथ ही साथ उनको बल दिया तुम मरेगा नहीं, सृष्टि प्रलय होने पर भी तुम रहेगा।
तो जो मार्कंडेय सर हो गया है? जो मार्कंडेय सर शिवलिंग है तो फटा हुआ क्या?
हाँ, फिर जब प्रलय हुआ समय के अनुसार में तब कोई सहारा नहीं रहा, पानी में डूबने लगे, इधर उधर जाने लगे, ठंडा वैसा एकदम, और कहीं ठहरने की जरूरत नहीं। कहा जी हमारी मृत्यु हो जाती तो अच्छी, हम क्यों ऐसा वर मांगा। फिर घूमते 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 और यहाँ पर जा कर के लगे तो ये देखा जी नवदीप धाम डूबा हुआ नहीं है, बाकी सब डूबा हुआ। यहीं आकर के लगे तो फिर वहीं गैया वहाँ पर तपस्या कर रही थी, उनका दूध पान किया और फिर महाप्रभु की तपस्या उनके वजह से करते तो फिर महाप्रभु का दर्शन किया। अच्छा, ये दो चीज़ एक मार्कंडेय जी का और
मार्कंडेय जी का ऐसा भी सुना जाता है ना कि उनकी महाप्रलय देखने की इच्छा हुई थी एक बार,
उन्होंने कहा था कि हम अजर अमर हो जाए तो हम देख ही लेंगे। तो
मीन अवतार भी हुआ भगवान का?
ना, मीन अवतार में वो नहीं है, मीन अवतार में है
सत्यव्रत। सत्यव्रत में जिन्होंने ये नमामिश्वरम लिखा। अरे ये नमामिश्वरम जो लिखा महाराज तो वो
अच्छा, किंतु जैसे ब्रह्मा के मुख से प्रत्येक वेद कल्प के आरंभ में वो उनके मुख से वेद प्रकाश होता है। हाँ। प्रकाश होता है, वेद का रचयिता उन्हें ये भगवान है। उसी प्रकार से ये जो स्तत्र है ये भी नित्य है। उस समय में सृष्टि के प्रारंभ में
सत्यव्रत मुनि गान की
के द्वारा ये
प्रकाशित हुआ है,
उन्होंने इस मंत्र के द्वारा भगवान की आराधना।
उनको उसका भी दर्शन हुआ, बाल कृष्ण का पत्ते पे अंगूठा चूस के
वो उनको हुआ,
मार्कंडेय जी से,
मार्कंडेय जी को हुआ।
हाँ।
वो इलाहाबाद के लिए प्रयाग के लिए कहते हैं तो किसी कल्प में वहाँ किसी कल्प
तो सत्यव्रत मुनि जो गाय है नमामिश्रम, इसका मतलब वो क्या दामोदर के प्रेमी थे वात्सल्य भाव के ब्रज में?
उसमें पहले आरंभ किया है नमामि माने दास्य,
दास्य भाव में
भजन करते 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 तब उनको दास्य से आया वात्सल्य के प्रति तहत उनकी रुचि।
अच्छा।
और होने पर उन्होंने जो लीलाएं देखी उसी गान करते करते हृदय में तो उन्होंने देखा नमो राधिकायै त्वदीयप्रियायै, उनको वहाँ पर रुचि हुई। मिला कि नहीं मिला उनको ये पता नहीं,
राधा जी के शरणागत हो गए। माफ पूजा रहे उद्धव जी भी,
उद्धव जी भी
नारद जी। हाँ,
इसलिए उद्धव जी ने
उद्धव
कुंडलकना के लिए प्रार्थना करके चुप रह गए क्योंकि एक रस में वो हैं दास्य रस में, दास्य और थोड़ा रस।
अच्छा, नहीं था नहीं
ভক্তি পূর্বক বিনোদ इसलिए इंद्र डर करके सुरभि जी के पास में गए, सुरभि माता गौ माता के पास में, और उनको ले करके यहाँ पर आए। यहाँ पर बहुत विशाल एक पीपल का अश्वस्थ वृक्ष था, उसी के नीचे में उन्होंने आराधना की। यहाँ पर चैतन्य महाप्रभु जी ने उनको दर्शन दे करके और उनको क्षमा किया। साथ ही साथ में यहाँ पर मार्कंडेय ऋषि का वर्णन मिलता है। मार्कंडेय ऋषि को 7 कल्प की आयु थी। 1 कल्प में जबकि सृष्टि का संहार हो गया, चारों तरफ में पानी हो गया, तो वो उसमें तैरते तैरते और भासते भासते सारा संसार में कहीं भी उनको पानी स्थल नहीं मिला। यहाँ पर वो आए और यहाँ पर देखा जे नवदीप धाम के पानी के ऊपर में है। यहाँ पर आकर के सुरभि मैया को देखा, उन्होंने गाभी को, और वहाँ आकर उनके चरण में प्रणत हुए और उनका दूध पान यहाँ पर किया। और इसके बाद में कल्प शेष होने पर, प्रलय शेष होने पर फिर से वो जमीन में उतरे। उन्होंने भी सुरभि की कृपा से महाप्रभु जी का यहाँ पर दर्शन पाया था, इसलिए इसका नाम गोद्रुम द्वीप है, जहाँ पर की गाने गैया ने कृष्ण वहाँ पर चैतन्य महाप्रभु की आराधना की थी। वी हैव कम टू दिस प्लेस। दिस प्लेस इज गोद्रुम द्वीप, वन ऑफ द 9 आइलैंड्स ऑफ नवद्वीप। दिस इज कॉल्ड गोद्रुम बिकॉज द सुरभि काउ विथ इंद्र हैज वेरी ग्रेट अथॉरिटीज टू दिस प्लेस। हियर चैतन्य महाप्रभु गेव हिम दर्शन एंड ही माने उनको और उनको क्षमा कर दिया, माने एक्सक्यूज्ड हिम। हियर आल्सो मार्कंडेय ऋषि केम व्हेन होल वर्ल्ड वाज कवर्ड विथ वाटर इन प्रलय, एंड हियर ही गेव He has the darshan of Chaitanya Mahaprabhu in guidance of Surabhi, and also he took milk from Surabhi, and then when kalp ended, then he went to his own place and he became so much glad to see this, that Navadvip Dham is not on earth, it is eternal. सो वी बो डाउन टू दिस प्लेस। हम लोग यहाँ पर प्रणाम करके अभी भक्ति विनोद ठाकुर का जो स्थान है वहाँ पर हम चलेंगे। अभी आप लोग सभी गौर प्रमानंद, आप लोग आगे उधर से चलिए।
আমরা যে স্থানে এসেছি মহাত্মা যার শিক্ষা যার উপদেশ অবলম্বন করে ভজন রাজ্যে বিশেষ করে শ্রী চৈতন্য মহাপ্রভুর ভজনে রত রয়েছেন সেই মহাপুরুষ সেই গৌর ঠাকুরের একটি হল ভজনস্থলী। এর প্রভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু পঞ্চশতাধিক বর্ষ পূর্বে যে লীলা বিস্তার করেছিলেন সেই লীলা ক্রমশ নানা প্রকার অপসিদ্ধান্তের দ্বারা আচ্ছন্ন হয়ে গিয়েছিল। তজ্জন্যই নিজ শক্তি এই গদাধর স্বরূপে তদ অভিন্ন বিগ্রহ রূপে সচ্চিদানন্দ ভক্তিবিনোদ ঠাকুর এসে পুনরায় জগতের মঙ্গলের জন্য সেগুলিকে প্রকাশ করেছেন। সুতরাং আমরা সর্বতোভাবে তার শরণাপন্ন, তিনি আমাদের কৃপা করুন যাতে তার আদর্শিত পথে আমরা চলতে পারি। তিনি এই ধাম প্রকাশক, তিনি নাম প্রকাশক, তিনি গৌর নিত্যানন্দ প্রভৃতি তত্ত্বের মহিমা প্রকাশক, ভক্তির মহিমা প্রকাশক, নানাবিধ গ্রন্থাদি রচনার দ্বারা সমস্ত জীবের কল্যাণ করেছেন। এগুলি কখনো বর্ণনা করা বদ্ধজীবীর সম্ভবপর নয়। সুতরাং আমি ক্ষুদ্র ব্যক্তি, আমার সে প্রকার ধৃষ্টতা আপনারা মাফ করবেন। আপনারা পূজ্যপাদ বৈষ্ণবগণের সম্মুখ থেকে এই সমস্ত শ্রবণ করুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।
উপস্থিত আমি তাহারি সামান্য কিছু আরো তাহারি উচ্ছিষ্ট কিছু আমি চরণ করব। পরমারাধ্যতম নিত্যলীলা প্রসন্ন বিষ্ণুদাস জ্ঞানেশ্বর গোস্বামী মহারাজের অনুগ্রহেতে আমরা এই স্থানেতে উপস্থিত হয়েছি। এই স্থান হচ্ছে নদীপ ধাম প্রকাশক গৌরচন্দ্রের, তিনি শক্তি স্বরূপ অভিন্ন গদাধর তাহাকে আবার বলা হয়, আবার সপ্তম গোস্বামী তাহাকে বলা হয়। গোস্বামীরা যত গ্রন্থ প্রকাশিত করেছেন তার থেকে কম ইনি প্রকাশিত করেন নাই। এমনকি অত্যন্ত সুন্দর বাংলা সরল সহজ শব্দেতে তিনি চৈতন্য মহাপ্রভু যাবতীয় সমস্ত উপদেশ রূপ গোস্বামী, রঘুনাথ দাস গোস্বামী, কৃষ্ণ দাস কবিরাজ গোস্বামী ইত্যাদি সমস্ত সাহিত্য তিনি প্রকাশ করেছেন। সবচেয়ে বড় কথা, তিনি একটি বড় গভর্নমেন্টের বড় কর্মচারী ছিলেন, অফিসার ছিলেন,
ডিউটি ম্যাজিস্ট্রেট,
ওদের কাছে ডিপটি ম্যাজিস্ট্রেট ইত্যাদি কিছুই নয়, তথাপি লৌকিক ব্যবহারেতে বলা হয় যে তিনি ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি বাল্যকাল থেকে পুরীতে যান, জগন্নাথের বহু সেবা করেন, ভারতবর্ষে বিভিন্ন জায়গাতে তিনি ছিলেন এবং সেখানে চৈতন্য মহাপ্রভুর কথা বিশ্বকে তিনি প্রচারিত করেছেন। শেষের দিকে এইখানেতে গোদ্রুম দ্বীপেতে এই স্বরূপগঞ্জেতে এইখানে বহুকাল তিনি ভজন করেন, এই জন্য তাহার ভজনস্থলী। আবার শেষেতে তিনি নিত্যলীলাতে এইখানেতে প্রবিষ্ট হয়েছিলেন, জগৎগুরু নিত্যলীলা প্রবিষ্ট উষ্ণুপাসিত ভক্তি সিদ্ধাম সরস্বতী গোস্বামী ঠাকুর এইখানে তাকে সমাধিস্থ করেন। তিনি যখন এইখানে আসেন ভজন করতে করতে এখানে ছাতেতে তিনি উঠেন, অপূর্ব শোভা দর্শন করেন। কেউ কেউ বলেন যে তার আত্মচৈতন্য তাবার দেওয়া হয়েছে। এইখানে এসে তিনি অনুসন্ধান করতে লাগলেন চৈতন্য মহাপ্রভু আবির্ভাব স্থল কোথায়। তিনি কোন রকম হতে চিহ্ন পান নাই কোথাও, কেউ জানেই না যে সে কোথায় চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থল। অনুসন্ধান করতে 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 প্রাচীন সাহিত্য ইত্যাদি এমনকি লন্ডনেতে ইন্ডিয়ান লাইব্রেরিতে যে সমস্ত এখানে বাংলাদেশের মানচিত্র সেই সমস্তগুলিকে অনুসন্ধান করেন এবং ইন্ডিয়াতে সেই সমস্তগুলি মাঙান এবং প্রাচীন নকশা, প্রাচীন সাহিত্য ইত্যাদি দর্শন করে, শাস্ত্র ইত্যাদি দর্শন করে, ভক্তি রত্নাকর ইত্যাদি দর্শন করে, চৈতন্য ভাগবত চৈতন্য চরিতামৃত ইত্যাদি নিয়ে তিনি খোঁজছেন কোথাও পান নাই। তিনি নদিয়ার ওপারে এইখানে থেকে ওপারেতে রানীচড়া কোন একটা বাড়িতে তিনি ওখানে যান, রাত্রেতে ওইখানেতে অনেক সব লোকের কাছে জিজ্ঞাসা করেন, কেউ কিছু বলতে পারে না, কেউ বলছে এইখানে, কেউ বলছে সে প্রাচীন মায়াপুর ওখানে আছে, কেউ আবার বলে শ্রী ভাষাঙ্গনেতে তাহার জন্ম, কেউ কিছু বলে কিছু স্থির করতে পারেন নাই। শেষেতে ওই রানী চড়াতে একটি ছাতেতে উপরে উঠে রাত্রে অর্ধ সময়তে অর্ধরাত্রিতে তিনি ওই পূর্ব দিকে তিনি দেখেন যেখানে আজকাল আবিষ্কৃত হয়েছে ওখানে আবির্ভাব ভূমি, একটি তেজপুঞ্জ তিনি সেখানে তিনি দর্শন করে আবার কুচখানে পরে দেখেন যে কিছু নেই। পরের দিনেতে সেখানে অনুসন্ধান করেন, তিনি খোঁজে কিছু পান নাই। আবার পরের রাত্রিতে ঠিক 12টার সময়তে তিনি বলছে, হে প্রভু আপনি আমাকে দর্শন দেন, হে ধাম তুমি দর্শন দাও। সঙ্গে সঙ্গে দেখলেন যে সে একটি নারকেল গাছ আছে ওইখানেতে দেখলেন, আবার দীপপুঞ্জ, আর ওইখানে একটু পরেই দেখেন চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য, গদাধর পণ্ডিত, শ্রীবাস পণ্ডিত ইত্যাদি সমস্ত লোক ওখানেতে বিরাট ভাবে তুমুল ভাবেতে হরি হরি বলে। আর ওইখানে তখন সেই পরের দিনেতে সেইখানে তিনি উপস্থিত হন ভক্তি বিনোদ ঠাকুর, গৌরধাম, গৌর নাম, গৌর কাম, বিনা গৌর শক্তির ছাড়া আর কেউ প্রকাশ করতে পারেন নাই। এই জন্য তাহার বন্দনাতে বলছেন, নমো ভক্তি বিনোদায় সচ্চিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায়। তিনি গৌর শক্তি, তা ছাড়া তাহাকে কেউ প্রকাশ করতে পারে। পরের দিনে সেখানে যান, দেখেন যে সেখানে তো কোনো চিহ্ন নাই। ওখানে যে জিজ্ঞাসা করেন যে স্থানের নাম কি, তারা বলে যে মিয়াপুর। তখন তার ভারি আনন্দ হলো, এইটা তো মিয়াপুর না, এটা তো হচ্ছে মায়াপুর, অপভ্রংশ করে মুসলমানরা তাকে করেছে। আর সেইখানে দেখলেন যে সব জায়গাতে চাষ হয় কিন্তু সেই স্থান যে আছে সেইখানেতে শুধু বৃন্দা দেবী আছেন, মুসলমানরা সেই চাষ করে দিয়ে আর বৃন্দা দেবীকে সরিয়ে দিয়ে চাষ করবার চেষ্টা করেছিলেন। যতবার তারা খড়ে আর যতবার চাষ দেয় সেখানে বিরাট ভারতে তুলসী পৌধা তুলসী বৃক্ষ সেখানে উপস্থিত হয়ে যায়, কিছুতেই তারা চাষ উচ্চন্ন করতে পারে। তিনি তারপরে ওখান থেকে নিশ্চিত হলেন যে এই ধাম হচ্ছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব স্থলী। সঙ্গে সঙ্গে তিনি বৃন্দাবনে ছুটেন, সেইখানে সিদ্ধ বৈষ্ণব সার্বভৌম জগন্নাথ দাস বাবাজি মহারাজ রাধাকুণ্ডের পাশে সূর্য কুণ্ডেতে তিনি আরাধনা করতেন। ওইখানে তিনি সেখানে 140 বছর সেই মহাপুরুষের আয়ু। তিনি তাহার কাছে তিনি যান, তিনি যাওতি তাহার ভজন রাজ্যে যা কিছু ছিল সে সমস্ত তার মধ্যে সঞ্চারিত করে দেন। তিনি চোখের পাতা উঠাইতে পারতেন তাহলে দেখতেন 140 বছর বয়স সাধারণ একবারে চোখের পাতা নিচে ঝুলে গিয়েছে। তিনি দাঁড়াইতে পারতেন না, তিনি কুঁজো হয়ে কোনো রকম হওয়াতে চলতেন। আর তাহার শিষ্যরা তাহাকে ঝুড়িতে বসিয়ে দিয়ে আর এক স্থান থেকে এক স্থানে যেতে ভক্তি বিনোদ ঠাকুরকে তার কাছে নিকট নিবেদন করলেন যে প্রভু আপনি নবদ্বীপ ধামেতে চলুন, সেখানে তাহার জন্মভূমি ঠিক ভাবতে নিরূপিত হচ্ছে না, আপনি যেখানে যান আপনি সিদ্ধ মহাপুরুষ আপনি অবশ্য চলে আর সেই ধামকে নির্দেশ করেন। তাহার প্রার্থনাতে তিনি সেখানে আসেন। এ পূর্বে ভক্তি বিনোদ ঠাকুর বলেন যে আমি বৃন্দাবনে গিয়ে ভজন করব। তিনি তারকেশ্বর স্থান পর্যন্ত গিয়েছিলেন, তারকেশ্বর তাহাকে নির্দেশ করলেন, তারকেশ্বর মানে শঙ্কর তিনি হচ্ছেন, বলছে ভক্তি বিনোদ ঠাকুর আপনি সেখানে যাবেন এই নবদ্বীপ ধামকে ছেড়ে দিয়ে, এই ধামকে কে প্রকাশ করবে, আপনি ফিরে যান আর নবদ্বীপ ধামকে আপনি প্রকাশ করুন, আপনার ছাড়া কেউ করতে পারে না। তখন তাহার আবার আদেশ নিয়ে তিনি এখানে এসে জগন্নাথ দাস মহারাজকে ওখানে নিয়ে যান। যখন তাহাকে নিয়ে গেলেন কলকাতার বড় বড় সম্পাদক তখন ছিলেন শিশির কুমার ঘোষ ইত্যাদি অন্যান্য সব বড় বড় ওখানকার কমিশনার সুপারিনটেন্ডেন্ট ইত্যাদি সব বড় বড় অফিসার বড় বড় লোককে নিয়ে আসেন এখানেতে আর ভক্তগণকে সমাবেত করে দিয়ে আর ওইখানে থেকে বঙ্গালের যত বড় বড় সাহিত্যকার সকলকে নিয়ে এসে মায়াপুরে যান, বড় বড় ভক্তগণকে নিয়ে জগন্নাথ দাস বাবাজ মহারাজ ওখানে নিয়ে যাওয়া হয়। কীর্তন যখন ওখানে আরম্ভ হলো মহাপ্রভুর আবির্ভাব স্থলীতে তখন এই জগন্নাথ দাস বাবাজি মহারাজ যে একটু হাঁটতে পারেন না সেখানে লম্ফ দিয়ে চার পাঁচ হাত উপরে উঠে দিয়ে গৌরমানন্দ এই হচ্ছে আমার চৈতন্য মহাপ্রভুর এই হচ্ছে জন্মভিটা এইটি নির্দেশ করেন সকলের সামনেতে, সকলে এক বাক্যেতে তাহার কথাতে স্বীকার করে। সেখানকার আরো যে প্রাচীন ইতিহাস সে ভক্তি বিনোদ ঠাকুর সেখানেতে বলেন আর সেই সভাতে এটা স্থির হলো যে এই হচ্ছে অন্তর্দ্বীপ মায়াপুর চৈতন্য মহাপ্রভু জন্মভিটা। যেরকম ভাবে তিনি এই জন্মভিটা আবিষ্কার করলেন তার সঙ্গে সঙ্গে আরো একটি অদ্ভুত জিনিস তিনি আবিষ্কার করলেন, সেইটা কি ভক্তি সিদ্ধান্ত পানি, ভক্তি সিদ্ধান্ত সরস্বতীকে তিনি আবিষ্কার করলেন। ভক্তি বিনোদ ঠাকুর যাবতি সমস্ত গ্রন্থ শাস্ত্র ইত্যাদি প্রণয় করলেন কিন্তু তাহার প্রচার যদি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর যদি না আসতেন তাহলে বিশ্বেতে এই সকল কথা প্রচারিত হতো না, সবগুলি এমনি ভাবতে থেকে যেত। এই তাহারই অনুগ্রহ পাত্র তাহার ছেলেই তিনি ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, তিনি তাহার কথা সমগ্র বিশ্বেতে আজকাল সর্বত্র বিশ্বেতে মহাপ্রভু যে নাম প্রচার ইত্যাদি হয়েছে তার মূলেতে এই দুজন মহাপুরুষ ছিল ভক্তি বিনোদ ঠাকুর আর তাহার কৃপা পাত্র তাহার পুত্র পুত্র তাহাকে তার পুত্র রূপে এই জগতে আসেছেন। যদিও তাদের পুত্র সম্বন্ধ সেরকম হয় নাই, তারা নিত্যলীলা তারা হচ্ছেন সহচারী, তথাপি তিনি এই জগতে এরকম হতে পিতা পুত্র আর গুরু আর শিষ্য রূপেতে তিনি এখানে প্রকটিত হয়ে গৌর ধাম গৌর কাম গৌর নাম সমত্র বিশ্বেতে তিনি প্রচার করেছেন। শিল ভক্তি বিনোদ ঠাকুর বলেছিলেন পৃথিবীতে যাতে আছে নগর আদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম, এই বাণী সর্থকতা এই করেছেন তাকে এই শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর করেছেন এবং তাহার পরিকরগণ তাহার আনুগত্যতে সমস্ত বিশ্বেতে তাহার প্রচার করেছেন। সেই ভক্তি বিনোদ ঠাকুর এই স্থানেতে তিনি ভজন করতেন আর শেষেতে তিনি এইখানে ভজন করতে 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 তারপরে তাহার এইখানে তিনি সমাধিস্থ হয়েছিলেন। আমরা সেই স্থানে এসেছি, পাশেতে একটা ছোট কুঠরি দেখছেন ওই হচ্ছে শ্রীল গৌরকিশোর দাস বাবাজী মহারাজের। প্রথমে আমরা তাহাকে প্রণাম করি, আমি আগে বলবেন পরে আপনারা বলবেন, নমো গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্য মূর্তয়ে বিপ্রলম্ভার সম্বুধি
किशोराय नमो साक्षात वैराग्यमूर्तये विप्रलम्भार शम्भुधि पादं भुजाय ते नमः। नमो गौर किशोराय साक्षात वैराग्यमूर्तये विप्रलम्भार शम्भुधि पादं भुजाय ते नमः। এইখানে নিচে ওইটা দেখছেন, ওইটা হচ্ছে শ্রীল গৌরকিশোর দাস তম্বাজি মহারাজের, এইটা হচ্ছে ভজন কুটি। ভক্তি বিনোদ ঠাকুর যখন এখানে থাকতেন, ভজন করতেন, তখন এই মহাপুরুষ প্রথমে তিনি বৃন্দাবনেতে তিনি থাকতেন, সেইখানেতে এত বৈরাগ্য করতেন যে খাবার টাবার দিকে তাহার এই সব নাই। এইখানে বৃন্দাবনেতে বনে বনেতে ভ্রমণ করতেন আর বলতেন কি, কোথায় গো প্রেমময়ী রাধে রাধে, চোখ থেকে দরদর করে ঝরঝর করে আবার অশ্রু বিসর্জিত হত, আর দেখা দিয়া প্রাণ রাখো রাধে রাধে, তোমার কাঙ্গায় তোমার ডাকে রাধে রাধে, এই সব বলে কীর্তন করবে। আর বৃন্দাবনে তো সর্বত্র বেড়াইতেন, ক্ষুধা লাগলেও তিনি কি করতেন, যমুনার কাদা রাধা কুণ্ডের কাদা তিনি গ্রহণ করে দিয়ে থাকতেন। এরকম হয় তিনি তার চোখটা হারিয়ে গেলেন, চোখটা হারাইয়েও তাহার চোখ হারায় না, তাহার দিব্য দৃষ্টি অপ্রাকৃত দৃষ্টি, তিনি ওই চোখেতে তিনি সমস্ত গৌরচন্দ্রের কৃষ্ণচন্দ্রের সমস্ত লীলা দর্শন করেন। জীবনকে শিক্ষা দেবার জন্য যে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম কৃষ্ণ ধাম এই সব কৃষ্ণ প্রেম অপরাধের বিচার করে, কিন্তু ইনি বলছেন যে আমার গৌর, আমার গৌর ধাম গৌর প্রেম এই সব নামে বিচার করে, যে নাম লেবে অপরাধ শূন্য হয়ে বৈষ্ণব অপরাধ ইত্যাদি গুরু অবজ্ঞা ইত্যাদি যদি না করে, আর এই ধামকে আশ্রয় করে দিয়ে গৌর নিত্যানন্দকে যদি তাহারা কেউ স্মরণ করে, একবার হৃদয় থেকে যদি বলে যে গৌর, তাকে কৃষ্ণ প্রেম অনেক আশ্রয়।